المنو سري ينصر ما المنو غيصي يغيصنا
ইসলামের অস্তপ্রায় সূর্যকে যিনি রক্ত দিয়ে পুনরুজ্জীবিত করেছেন, সেই হুসাইনের শাহাদাতের শোকগাথা আজও ভেসে বেড়ায় আকাশে বাতাসে। মহানবীর প্রাণপ্রিয় এই দৌহিত্র ইমাম হুসাইনের গৌরবোজ্জ্বল ত্যাগের চরম পরাকাষ্ঠার স্মরণে আমাদের এই ক্ষুদ্র আয়োজন।
بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما السلام عليك يا أبا عبد الله وعلى الأرواح التي حلت بفنائك عليك مني سلام الله أبدا ما بقيت وبقي الليل والنهار ولا جعله الله آخر الأهد مني لزيارتكم شعيب لي السلام على الحسين وعلى علي ابن الحسين وعلى أولاد الحسين وعلى أصحاب الحسين السلام عليكم جميعا الشهداء আজাদারানে মোহতারাম, ইমাম হুসেন আলাইহিসসালামের সম্বন্ধে যে বিখ্যাত হাদিস আছে আমরা সবাই জানি, ইন্নাল হাসান ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। দুনিয়ায় যদি কোরআনের একটা আয়াত নাও থাকতো, যদি হাদিসের একটাও না থাকতো, রসুলের যদি একটা কথাই আমাদের মাঝে থাকতো যে ইন্নাল হাসান ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, হাসান আর হুসাইন হল বেহেশতে আমরা এখনো পড়ে আছি ইমাম হোসেন বেহেশতে যাবে কিনা? আশুরার দিন অনেক জায়গায় অনুষ্ঠান হবে, যারা এখন গান বাজনার মধ্যে কাটাচ্ছে তারা আশুরার রাত্রে একটা অনুষ্ঠান করবে। অনুষ্ঠানে আল্লাহর কাছে ইমাম হোসেনের জন্য মাগফিরাত চাইবে, আল্লাহ ইমাম হোসেনকে জান্নাতে পাঠাও। বহু দূরে আছি মারেফাতে হক থেকে, বহু পথ বাকি আছে আমাদের এখনো হককে, আহলে বাইতকে চিনতে এবং জানতে। দুনিয়ার কিছু যদি না থাকতো, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যদি একটা আয়াত একটা হাদিসই আমাদের মধ্যে থাকতো, তাহলে হুসাইন সম্বন্ধে আমাদের ধারণা, হুসাইন সম্বন্ধে আমাদের করণীয়, হুসাইন সম্বন্ধে আমাদের বিশ্বাস কি হওয়া উচিত সেটা আমাদের ঠিকঠাক মতো থাকত। আমরা হুসাইনের জন্য দোয়া করি নিজের বাবার মতো যেমন দোয়া করি, যে জানি নিজের বাপ ঘুষ খেয়েছে, যে জানি নিজের বাপ হারাম কাজ করেছে, যে জানি নিজের বাপ কোনো শিক্ষা আমাকে দেয়নি, সে নামাজ পড়েনি, তার জন্য একটা অনুষ্ঠান করি আর সবাইকে বলি মাওলানা সাহেব একটু দোয়া করে দেন আমার বাবার জন্য, আল্লাহ মাগফিরাত করে, যেন আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে। হুসাইন সেই মানুষের মতো, হুসাইন ওই পাপি লোকদের মতো আমরা ধরে নিয়েছি। যদি এই মারেফাত নিয়ে হুসাইনি মজলিসে আসি, কিছুই হাসিল হওয়ার নাই। যদি এই দেল নিয়ে, এই অন্তর নিয়ে যদি আমরা হুসাইনের মজলিসে আসি, নিশ্চিতভাবে আপনার চোখ ফেটে পানি আসবে না। হুসাইন কোন জিনিস, হুসাইন কোন মানুষ, বিশেষ করে আজকের আলোচনায় একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল আমাদের মাননীয় কাউন্সিলরের আলোচনায়, যুবকদের নিয়ে, যুবকদের ভাবনা নিয়ে, যুবকদের করণীয় নিয়ে। আমিও সবসময় আমি সুযোগ হলেই আমার যুবক ভাইদের বলি, আমাদের মজলিসে তুলনামূলকভাবে আমাদের যুবক ভাইরাই বেশি। ইমাম হোসেনকে বলা হয়েছে যুবকদের সরদার, ব্যাখ্যা আমি যেতে চাই না, বেহেশতে যুবক ছাড়া অন্য কিরা যাবে কিনা এগুলো সবাই জানেন। উল্লেখ করা হয়েছে যুবকদের সরদার, আর ইমাম হুসাইন আলাইহিসসালাম যাদেরকে নিয়ে কারবালার ময়দানে হাজির হয়েছেন, এরাও সংখ্যায় অনেক বেশি ছিল, এরা হলো যুবক ছিল, অনেক বড় অবদান রেখেছেন ইমাম হুসাইন আলাইহিসসালামের যুবকরা যারা কারবালার ময়দানে ছিল, একটা একটা কথা বলেছেন, ইমাম হোসেনের সমস্ত অন্তর জুড়িয়ে গেছে, একটা যুবক এমন একটা কথা বলেছে। যে ইমামকে এত তীর দিয়ে, এত তলোয়ার দিয়ে, এত খঞ্জর দিয়ে তার বুকে আঘাত করা হয়েছে, অনেক ব্যথা, অনেক যন্ত্রণা স্বাভাবিক, কিন্তু এই ব্যথা এই যন্ত্রণা ইমামের কাছে কোনো যন্ত্রণাই ছিল না। যখন আলী আকবরের মুখে এমন কথা শুনে, কি কথা, কাফেলা আসতেছিল এই কুফার কাছাকাছি, যখন এসেছে হযরত আলী আকবর, উনি ইমাম যে উটের পিঠে চড়েছিলেন, পাশেই একেবারে ওই একই উটের পিঠে হযরত আলী আকবর উনিও চড়েছিলেন, পথ চলতে চলতে হযরত আলী আকবর বর্ণনা করছেন, আমি লক্ষ্য করলাম আমার বাবা ক্লান্তিতে শরীরটা কিছুটা এলিয়ে দিয়ে উনি নিদ্রা অবস্থায় গেছেন, আমি বাবাকে শক্ত করে ধরলাম, যেহেতু কাফেলা চলছে, যে সবাই আমরা ক্লান্ত আছি, এই যে একটু অবসরে বাবা একটু ঘুমাতে চাচ্ছে, যেন স্থির ধীর স্থিরভাবে ঘুমাতে পারে। আলী আকবর তার বাবার মাথাটাকে নিজের বুকের মধ্যে নিয়ে ধরে রেখেছেন, একটু পরেই লক্ষ্য করছেন বাবা চমকে উঠেছেন, তার ঘুম ভেঙে গেছে, তার তন্দ্রা দূর হয়ে গেছে, তিনি একবার ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আলী একবার অবাক হয়ে গেলেন, বললেন বাবা আপনি তো নিদ্রার মধ্যে ছিলেন, কি এমন ঘটলো যে আপনি এমন করে উঠলেন, এবং ইন্না লিল্লাহ বা কেন পড়লেন? ইমাম হোসেন আলাইহিসসালাম বলছেন, ঠিকই আমি নিদ্রার মধ্যে গিয়েছিলাম, কিন্তু আমি একটু স্বপ্নের হালে আমি লক্ষ্য করছি যে আকাশ থেকে একটা চিৎকার করে বলছে যে এই যে কাফেলা এগোচ্ছে প্রত্যেকটা ধাপে ধাপে, আর তার পিছনে মৃত্যুও একটা একটা করে ধাপিয়ে গিয়ে চলেছে। কাফেলা এক ধাপে এগোচ্ছে, মৃত্যুও তার পিছনে একটা করে ধাপিয়ে গিয়ে চলেছে। আসমান থেকে এই আওয়াজ সমস্ত আকাশ বাতাস ভরিয়ে তুলেছে। এই কথা শুনে আমার ঘুম ভেঙে গেছে, তাই আমি এমনটি করেছি। এই জায়গায় সেই কথাটা হযরত আলী আকবর বাবার মাথাটা তখনও তার বুকের মধ্যে বলছেন, বাবা কোনো কথা শুনতে চাই না, বাবা আমি তোমার জোয়ান বেটা, একটা কথা আমাকে বলো, আমরা কি হকের উপরে নই? আলাসনা আলাল হক, আমরা কি হকের উপরে না? ইমাম বললেন, অবশ্যই আমরা হকের উপরে। বললেন, তাই যদি হয়, এবার আলী আকবর তার বুকটা একটু গর্বের সাথে এগিয়ে দিয়ে বলছেন, বাবা তুমি নির্ভয়ে থাকো, আমরা তোমারই যুবক, যদি আমরা হকের উপরে হয়ে থাকি তাহলে কিসের ভয় আমাদের? কেন আপনি এত ভয় করছেন, কেন বা আপনি আতঙ্কিত হচ্ছেন? যদি আমরা হকের উপরে থেকে থাকি তাহলে কোনো ভাবনা আমরা ভাবি না, মৃত্যু আমাদের উপরে এসে পড়ুক আর আমরাই মৃত্যুর উপরে ঝাঁপিয়ে পড়ি, আমাদের কোনো যায় আসে না। সলাওয়াত দর মুহাম্মদ আলে মুহাম্মদ। ইমাম হুসেন আলাইহিসসালাম হয়তো মনে করতে পারেন এই লোকগুলোকে কারবালার ময়দানে এনে তারপরে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করেছিলেন কারবালার ময়দানে আশুরার দিন এইভাবে বীরের মতো শহীদ হওয়ার জন্য, না, এরা বীর অনেক আগে থেকে হয়েছিল, বীর আগের থেকেই ছিল। তার এই প্রমাণ আপনারা দেখেন, এ তো শুধু আলী আকবরের কথা বললাম, আলী আকবর নেতৃত্বে ছিলেন যুবকদের মধ্যে, তার অধীনে যারা ছিল, সে 13 বছরের কাসিমের কথা বলি আর 6 মাসের আলী আসগরের কথা বলি, প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা যুবক যারা ইমাম হুসেন আলাইহিসসালামের সাথে আজকে হাজির হয়েছে, এইভাবে তারা তাদের অন্তরকে পরিশুদ্ধ করে নিয়েছিল। তারা সমস্ত এই প্রলোভন থেকে, সমস্ত শয়তানের উস্কানি থেকে তারা অনেক আগে নিজেদেরকে পরিশুদ্ধ করে নিয়েছিল। আর ইমাম হুসেন তো সেই প্রথম দিন এই কথাই বলেছিলেন, যারা আল্লাহর দিদার লাভ করতে চাও শুধুমাত্র তারাই আসতে পারো আমার সাথে। তো আজকে যারা এই কাফেলার সঙ্গী হয়েছে, এরা তো অন্য কোনো উদ্দেশ্য তাদের নাই, এরা তো অন্য কোনো চাওয়া পাওয়া তাদের নাই, তারা ইমামের সাথে সঙ্গী হতে পেরেছে, এইটা তাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া। এর প্রমাণ দিচ্ছেন এই যুবকরা কারবালার ময়দানে সাবে আসুরে। ইমাম হুসেন আলাইহিসসালাম এক এক করে যখন বলছেন, দেখো তোমরা এখনো যারা আমার সাথে আছো তোমরা চলে যেতে পারো, কারণ এই দুশ্মনরা শুধু আমাকে চায়, আমি হুসাইনকে চায়, তোমাদের সাথে তাদের কোনো কাজ নাই। কোরআনের একটা আয়াত আছে, আয়াতটা শেষে এই কথাটাই বলছে, যারা মুমিন হয়, যারা মুমিন হয় তাদের অনেক চাওয়া আছে আল্লাহর কাছ থেকে, হে আল্লাহ আমরা তোমার ইমানের দাওয়াত শুনে ইমান এনেছি, কাজেই আমাদের ইমানকে তুমি রক্ষা করো, আমাদেরকে তুমি ক্ষমা করো, আমাদের সমস্ত পাপগুলোকে তুমি মুছে ফেলো। আর শেষ একটা কামনা আছে আমাদের, শেষ কামনা, হে আল্লাহ আমাদের অফাতটা, আমাদের মৃত্যুটা যেন আবরারদের সাথে হয়, সেই তৌফিক আমাদের দান করো। এই আয়াতের ব্যাখ্যা অনেক হতে পারে, অনেক উত্তর আসতে পারে যে এত অনেক নজির আছে এরকম, কিন্তু এর চেয়ে ভালো নজির আর নাই যেটা কারবালার ময়দানে আমরা দেখতে পাই। একজন আবরার ইমাম হুসাইনের মতো, আবরার মানে নেতা, সর্দার, এ কোন সর্দার? যিনি জান্নাতের সর্দার, সেই আবরারের সাথে সঙ্গী হয়ে মৃত্যুবরণ করা, এ তো মুমিনদের আজীবনের কামনা, এ তো মুমিনদের আজীবনের আকাঙ্ক্ষা। আজকে সেই সুযোগ যাদের নসিব হয়েছে কারবালার ময়দানে, ইমাম হুসেন আলাইহিসসালাম যখন তাদেরকে উদ্দেশ্য করে বলছেন, তোমরা আমাকে ছেড়ে যেতে পারো, যদি কারোর জীবনের মায়া থাকে, যদি কারোর স্ত্রী পুত্র সংসারের মায়া থাকে তাহলে এখানে না থেকে দেরি না করে তোমরা চলে যেতে পারো। একজন একজন করে বলে উঠল, তাদের মনে ওই চিন্তাই যে আল্লাহর কাছে আমরা যে জিনিসটা চেয়েছি, যে আব্রারের নেতৃত্বে আমরা শহীদ হব, আব্রারের নেতৃত্বে আমরা আমাদের মৃত্যু হোক, আজকে সেই সুযোগটা এত কাছে এসেছে আমাদের, আর ইমাম আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে। একজন করে গর্জন করে বলে উঠছে, মাওলা আপনি আমাদেরকে এই সুযোগ থেকে বঞ্চিত করবেন না, আমাদের একটা জীবন তো আপনার জন্য উৎসর্গ করা অনেক কম হয়ে যায়, আল্লাহ যদি 70 বার আমাকে জীবন দিতেন আর 70 বার আমাকে মৃত্যু দিতেন, তাহলে এই 70 বারই আমরা আপনার রাহে কোরবানি হতাম মাওলা। একজন বলল, মাওলা যদি 1000টা জীবন আমি পাইতাম, 1000 বার যদি আমার মৃত্যু হতো এবং জীবন ফিরে পাইতাম, আপনি জেনে রাখেন ওই 1000 বারই আমরা আপনার রাহে কোরবানি হতাম। ইমাম হোসেন আলাইহিস সালাম পরীক্ষা করেছিলেন, কথা শেষ হয়ে গিয়েছিল, কিন্তু এই জলসার ভিতরে, এই মজলিসের ভিতরে একটা মানুষ ছিল যাকে এখনো যুবক বলা যায় না, মাত্র 13 বছর বয়স, একটা বালক, নাম হযরত কাসেম, ইমাম হাসান আলাইহিসসালামের স্মৃতি, যে আজকে তার চাচার সাথে, চাচা ইমাম হোসেন আলাইহিসসালামের সাথে কারবালার ময়দানে এখানে উপস্থিত। ইমাম যখন খবর দিলেন যে আগামীকাল তোমরা সবাই একজন একজন করে শহীদ হবে, তোমাদের কোনো পুরুষই আমার সাথে আর বেঁচে থাকবে না, সবাই আল্লাহর কাছে শক্তি আদায় করেছিল। কিন্তু এই কাসেম, তার মনে একবার প্রশ্ন হলো যে ইমাম, আমার মাওলা, আমার চাচা যে কথাটা বলেছেন, শাহাদাতে সুসংবাদ দিয়েছেন, হয়তো বা এটা শুধু যারা বয়স্ক তাদের জন্য, আমি তো একটা শিশু বালক, হয়তো আমার এই নসিব হবে না। আস্তে করে এই আলোচনা যখন হচ্ছিল তখন লাইট অফ করা ছিল, আলো অন্ধকার ছিল, আস্তে করে লোকজনের মাঝখান দিয়ে 13 বছরের এই শিশুটি, এই বালকটি হাঁটতে হাঁটতে এসে তার চাচা ইমাম হোসেন আলাইহিসসালামের কোলে এসে বসেছে। ইমাম হোসেন লক্ষ্য করলেন অন্য কেউ নয়, আমার ভাইয়ের সেই স্মৃতি, এ কাসেম। কাসেমকে তেমনই ভালোবাসতেন যেমন আলী আজগারকে ভালোবাসতেন, কাসেমকে তেমনই ভালোবাসতেন। কাসেম ইতিমধ্যে ইতিম হয়ে গিয়েছিল, ইতিমের প্রতি ইমামের মাওলা, ইমামের মহব্বত একটু বেশিই ছিল। উনি বললেন, কাসেম তুমি কি কিছু বলবে? বলছে, মাওলা আপনি একটা সুসংবাদ দিয়েছেন সবাইকে, কিন্তু আমার মনে একটা সন্দেহ রয়েছে, আমিও কি কালকে শহীদানদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবো? ইমাম হোসেন আলাইহিসসালাম বলছেন, কাসেম তোমার এই প্রশ্নের উত্তর জানার আগে তুমি একবার আমাকে বলো তো, মৃত্যু তোমার কাছে কেমন, মৃত্যুর স্বাদ তোমার কাছে কেমন? আমি একটু আগে বলেছি যে যুবকরা এমন এমন কথাগুলো বলেছিল যা আমার ইমামের অন্তরকে শান্ত করে দিয়েছিল, আমার ইমামের অন্তরকে ভরিয়ে তুলেছিল, ইমামের কাছে, ইমামের সঙ্গীদের কাছে শাহাদাত একেবারে নগণ্য হয়ে পড়েছিল, এর কোনো কষ্টই তাদের কাছে আর কষ্ট ছিল না, এমন সুন্দর সুন্দর কথাগুলো বলেছিল এই যুবকরা। এক আলী আকবর একটু আগে বললাম, এবার কাসেম 13 বছরের এই বালক কি জবাব দিচ্ছে? বলছে, চাচা আমি কি সত্যিকারে বলবো মৃত্যু আমার কাছে কেমন? বলছেন, অবশ্যই বলো, তোমার চাচা তোমার কাছে জানতে চায়। বলছেন, চাচা মৃত্যু আমার কাছে আহলামে নাল আতাল, মধুর চেয়ে মিষ্টি চাচা। আমি অন্তর থেকে বলছি, চাচা আমি 13 বছরের একটা ছোট বালক হতে পারি, আমার গায়ের এই মাংসগুলো এখনো কচি হতে পারে, আমার হাড্ডিগুলো এখনো শক্ত হয়নি হয়তো, কিন্তু চাচা আমি অন্তর থেকে বলছি আমার কাছে মৃত্যু মধুর চেয়ে অমিষ্টি। এইসব কথা শোনার পরে আমার ইমামের অন্তর কত শান্তি পেয়েছিল, কত প্রশান্তি লাভ করেছিল। ইমাম হোসেন আলাইহিসসালাম বললেন, কাসেম তোমার কোনো ভয় করার কারণ নেই, তোমার কোনো আশঙ্কা করার কারণ নেই, কারণ আগামীকাল তুমিও অন্যদের মতোই শাহাদাতের
পেয়ালা পান করবে, শাহাদাত লাভ করবে। আমি কেন জানি না যখন এই অংশটা পড়ি, ইমাম আরো একটা কথা বলেছেন, আজাদারান আমি সবসময় বলেছি আপনারা কারবালা ঈদের সাথী হয়ে যান, তবেই বুঝতে পারবেন এই অবস্থাটা কি অবস্থা। ইমাম একটা ছোট কথাও বলেছিলেন, বলেছিলেন কাসেম তুমি কোনো ভয় করো না, কালকে তোমার ভাইয়া আলী আকবর শহীদ হবে, তোমার চাচা হযরত আব্বাস শহীদ হবে, কাসেম তুমিও শহীদ হবে। কিন্তু এই কথাটা ইমাম কেন বলেছিলেন, বলেছিলেন কাসেম তোমার ছোট ভাই আলী আকবর শহীদ হবে। তোমার ছোট ভাই আলী আকবর শহীদ হবে। ইমাম হোসেন আলাইহিসসালাম যখন এই কথা বললেন, সেই তখন থেকে কাসেম আগামীকাল আশুরার আসর পর্যন্ত কিভাবে তার রাত কেটেছিল, কিভাবে তার দিন কেটেছিল আমি জানি না। কি এক আনন্দের মধ্যে ছিল যে চাচা আমাকে সুসংবাদ দিয়েছে আমি শহীদ হব। রোজে আসর আসরের সময় যখন একে একে সবাই শহীদ হয়ে গেছে, এই কিছুক্ষণ আগে আলী আকবর শাহাদাত বরণ করেছে, কাসেম তখন দূর থেকে দাঁড়িয়ে দেখেছে এই দৃশ্যগুলো। একবার হযরত কাসেম বললেন, হয়তো এবার আমার সময় হয়েছে শাহাদাত বরণ করার। তিনি এক পায়ে দু পায়ে এগিয়ে আসলেন, চাচা ইমাম হোসেন আলাইহিসসালাম একটু আগে নিজের হাতে আলী আকবরের লাশকে সীমার সামনে এসে রেখেছেন, তার চোখে এখনো পানি শুকায়নি, আলী আকবরের বুকের সেই কলিজার তাজা রক্ত তার চাচার সমস্ত গায়ে এখনো মেখে আছে। চাচা মন দুঃখে ভারাক্রান্ত এমন একটা অবস্থায় কাসেম এক পা দুই পা করে আবারও চাচার কাছে এসে হাজির, চাচাজি এবার আমাকে অনুমতি দিন, চাচাজি আমিও যুদ্ধ করতে যেতে চাই। ইমাম হোসেন আলাইহিসসালাম আবারও ডাকলেন, কাসেমকে নিজের কোলে বসালেন। এই ইমাম হোসেন আলাইহিসসালামের কাসেমের সম্পর্কে অনেক স্মৃতি রয়েছে, আজকে স্মৃতি নয়, আজকে কাসেমের বয়স হয়েছে 13 বছর। আর যেদিন ভাই ইমাম হাসান আলাইহিসসালাম তাকে বিষ প্রয়োগ করা হয়েছিল আজ থেকে 10 বছর আগে, সেদিন কাসেমের বয়স মাত্র 3 বছর ছিল। আপনারা একবার চিন্তা আনেন, আমার আপনার বাচ্চাদের সামনে রেখে আপনারা চিন্তাটা করুন, 3 বছরের একটা বাচ্চা তার বাবাকে তার চোখের সামনে দেখছে, বিষ পান করার কারণে তার কলিজাগুলো রক্তের সাথে টুকরো টুকরো হয়ে বেরিয়ে আসছে, আর ঘরের মেঝেতে ছটফট করছে। একবার বাবা এই কাসেমকে ডেকে বলছেন, এই 3 বছরের শিশুকে বলছে, কাসেম আমার কথা শুনো তো, বলছেন কি বলেন বাবা, বলছেন তুমি একটু তোমার চাচার কাছে হুসাইনের কাছে ছুটে যাও তো, যে বলো চাচা জি আমার বাবার বড় দুরবস্থা। 3 বছরের একটা শিশু ছুটতে ছুটতে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, চাচাজির কাছে। ইমাম হোসেন আলাইহিসসালাম ঘরের বাইরে এসেছিলেন, দেখছেন কাসেম ছুটতে ছুটতে আসছে, এমনি কাসেমকে অনেক ভালোবাসতে, কাসেমকে কোলে তুলে নিয়ে বললেন, কাসেম কি হয়েছে বাবা, এবারে ছুটতে ছুটতে কেন, বলছেন চাচাজি আপনাকে এক্ষুনি আমার বাড়িতে যেতে হবে চাচাজি, কেন কি হয়েছে কাসেম, চাচাজি আমার বাবার খুব করুণ অবস্থা, বলো কি হয়েছে আমার চাচা, চাচাজি আমার বাবা এক্ষুনি যেতে টুকরো টুকরো হয়ে রাস্তার সাথে বেরিয়ে আসছে চাচাজি। জানি না কাসিমের বুকের কি অবস্থা ছিল, কিন্তু ইমাম হোসেন আলাইহিসসালামের অবস্থাটা বলতে আমাদের বাকি থাকে না। তিনি ছুটতে ছুটতে গেলেন, যে ভাইয়ের এই অবস্থা দেখলেন, ভাইয়ের বুকের উপরে ছিটকে পড়েছেন, বলছেন ভাইয়া আপনার কি হাল হয়েছে, কি হাল হয়েছে, ইমাম হাসান আলাইহিসসালাম তার ভাইয়াকে কাছে ডেকে বললেন, হুসাইন তুমি আমার জন্য কেঁদো না, তুমি আমার জন্য কেঁদো না, আমার আর কেমন কষ্ট, এ তো কোনো কষ্ট না, কিন্তু তোমার জন্য আমার এক কষ্টের দিন আসবে, সেদিন আমাদের মতো কেউ থাকবে না কান্না করার জন্য। হুসাইন আমি দোয়া করি দুনিয়ার সবাই তোমার জন্য যেন সেদিন কাঁদে। ইমাম হোসেন আলাইহিসসালাম তার নিজের চোখের সামনে দেখলেন ভাইয়া ইমাম হাসান আলাইহিসসালাম কিভাবে বিষের প্রভাবে, বিষের দাপটে তার শরীরের ভিতরকার এই কলিজা টুকরো টুকরো ছিঁড়ে বাইরে এসে রক্তের সাথে মিশে বাইরে চলে আসছে। সেই যাওয়ার মুহূর্তে ইমাম হাসান আলাইহিসসালাম একটা কথা বলেছিলেন, বলেছিলেন, ভাই হুসাইন আমার কাসিমের ছোট্ট বয়স, 3 বছর বয়স, এত বড় অল্প বয়সে সে এতিম হয়ে গেছে, আমি অন্য কাউকে ভরসা করি না, তুমি আমার ভাই, আমার এতিম বাচ্চাটাকে তোমার হাতে রেখে দিই। আজকে আসরের, আসরের সময় সেই কাসেম এসেছে ইমাম হুসাইনের কাছে বিদায় নিতে। ইমাম হোসেন আলাইহিসসালামের সেই কথাটা স্মরণ পড়ল যে ভাইয়া যে আমানতকে আমার কাছে রেখে গিয়েছিলেন, আমি কি কিভাবে তাকে বিদায় দিতে পারি, কিভাবে তাকে যুদ্ধের ময়দানে পাঠাতে পারি, যে যুদ্ধের ময়দানে কেউ গেলে আর সে ফিরে আসে না, আমি জানি কাসেমও যদি যায় তাহলে কাসেম ফিরে আসবে না, আমি ভাইয়ের এই আমানতকে আমি কিভাবে বিদায় দিতে পারি। ইমাম হোসেন আলাইহিসসালাম ভাইয়ের এই কথা স্মরণ করে কাসেমকে বললেন, কাসেম তুমি অনেক ছোট, তুমি যুদ্ধে যাওয়ার দরকার নেই, তুমি থাকো, তুমি দেখো তোমার ভাই আলী আজগর কি করে, ছোট বাচ্চাদের দিয়ে তুমি থাকো। কাসেম মনে মনে বললেন, এই চাচা গতকাল তো আমাকে একথা বলেননি, গতকাল রাত্রে বলেছিলেন কাসেম তুমিও শহীদ হবে, কিন্তু তাহলে কেন চাচা যে আমাকে এভাবে ফিরিয়ে দিচ্ছেন। এক পা দুই পা করতে করতে যারা বিস্তারিত লিখেছেন এই ঘটনাগুলো তারা আরো অনেক কথা লিখেছেন, ছোট্ট বাচ্চারা অনেক ভাবে খেলা করে, কাসেম এক জায়গায় দাঁড়িয়েছেন, রাগ করে দাঁড়িয়েছেন, মান হয়েছে তার চাচার উপরে, অভিমান করেছেন, অভিমান করে কি করবেন, নিজের পায়ের আঙ্গুল দিয়ে মরুভূমির পালিগুলোকে তিনি খুঁজছেন আর ভাবছেন আমার চাচা তো কালকে রাত্রে এই কথা বলেননি, আমি কি করতে পারি এখন। বলছেন না আমি আবার যাবো আমার চাচার কাছে, আবার আসতেন বলছেন চাচাজি এটাও লিখেছেন, তার চাচার হাত দুই কেনা ধরেছেন, পা দুই কেনা ধরেছেন, বলছেন চাচাজি চাচাজি আমাকে ফিরিয়ে দেবেন না, চাচাজি আমি ধরতে যাবো আমাকে অনুমতি দিন। ইমাম হোসেন আলাইহিসসালাম আবার মুখটা ভার করে কিছু উত্তর দিলেন না। হজরতে কাসেম, হজরতে কাসেম আসছেন আবার কিছু দূরে আসছেন, বলছেন আমি আবারও যাব আমার চাচার কাছে, আমি আবারও অনুমতি চাইব, কিন্তু বলছেন যে আবারও যদি যাই আমার চাচা যদি অনুমতি না দেয় তাহলে আমি কি করি। তিনি মাটিতে বসে পড়লেন, মাথা এই হাঁটুর ভিতরে মাথা গুঁজে তিনি চিন্তা করছেন, চিন্তা করতে করতে কি এমন ঘটলো, কি এমন ঘটলো যে এই কাসেমের চিন্তা দূর হয়ে গেল, তিনি খানিকটা আনন্দিত হয়ে গেলেন। আনন্দিত হয়ে কি করলেন, বলছেন চাচাজি, চাচাজি আমার বাবা একটা তাবিজ বেঁধে রেখে গিয়েছিলেন, এই যেটা আমার বাজুতে এখনো বাঁধা আছে, আমার বাবা বলেছিলেন কাসেম যখন তুমি কোনো সিদ্ধান্ত নিতে খুবই বিপদের মধ্যে পড়ো, খুবই সিদ্ধান্ত নেতার মধ্যে থাকো, সেই দিন কেবল তুমি আমার তাবিজটাকে খুলবে এবং খুলে তোমার চাচাকে দেখাবে। চাচাজি দেখেন তো আজকে আমি মনে করছি এই তাবিজটা খোলার সময় হয়েছে, আপনি খুলে দেখেন তো এই তাবিজের মধ্যে কি লেখা আছে। ইমাম হোসেন বললেন আমার ভাইয়ের লেখা, দাও দাও আমার কাছে দাও আমার ভাইয়ের একটা স্মৃতি। তিনি সেই তাবিজটা খুললেন, একবার নিজের ভাইয়ের লেখা মনে করে চুম্বন দিলেন, এবার চোখের সামনে মেলে ধরেছেন কি লেখা আছে তাবিজের ভিতরে। লিখেছেন হে হুসাইন, তোমার জন্য এমন এক বিপদের দিন আসবে সেদিন প্রত্যেকের কিছু না কিছু করা উচিত, কিন্তু হুসাইন আমি জানি আমি সেদিন বেঁচে থাকবো না। হুসাইন আমার পক্ষ থেকে আমি একটা স্মৃতি তোমার কাছে রেখে গেলাম, ওই স্মৃতি আমার কাছে, তাকে তুমি ফিরিয়ে দিও না, তাকে তুমি সুযোগ দিও, তাকে তুমি ফিরিয়ে দিও না, তাকে তুমি সুযোগ দিও, তাকে সরিয়ে দেওয়ার সুযোগ দিও। হুসাইন তোমার ভাইয়ের থেকে এতটুকু হাজিয়া তুমি গ্রহণ করো। ইমাম হোসেন আলাইহিসসালাম কাসেমকে বুকের মধ্যে টানলেন, বললেন, কাসেম তুমি না যুদ্ধে যাইতে আগ্রহী, তোমার যুদ্ধে যাওয়ার আর কোনো বাধা নেই, কারণ তাহলে কি হয়েছে, তোমার বাবা তোমাকে অনুমতি দিয়েছে, আমি তোমাকে আটকে রাখতে পারবো না। ইমাম হোসেন আলাইহিসসালাম কাসেমকে অনুমতি দিলেন। আজাদারানে মহতরাম, প্রত্যেকটা ঘটনা আমরা বলতে পারি, প্রত্যেকটা ঘটনার জন্য আমরা চোখের পানি ফেলতে পারি। ইমাম হোসেন আলাইহিসসালাম তার অন্যান্য সাহাবীদের বিদায় দিয়েছিলেন, কিন্তু আলী আকবরকে বিদায়ের সময়, কাসেমকে বিদায়ের সময় যে স্মৃতিগুলো রেখে গেছেন সেগুলো আমরা আজাদার আমাদের জন্য অনেক বেশি মূল্যবান। কালকে আমরা বলেছিলাম আলী আকবরের মাসায়েব, কিন্তু আলী আকবরকে কিভাবে বিদায় দিয়েছিলেন সেটা বলা হয়নি। আলী আকবরকে বিদায় দিয়েছিলেন কিভাবে? আলী আকবরকে বিদায় দিয়ে আলী আকবর যখন ঘোড়ায় চড়ে যাচ্ছেন ময়দানের দিকে, আলী আকবর বাবাকে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া বাবা, বাবা তোমাকে আমি শেষ বিদায় জানিয়ে আমি রণাঙ্গনের দিকে যাচ্ছি। কিছুদিন যাচ্ছেন, আলী আকবরের মনের মধ্যে মাথার মধ্যে বলছেন, আমার বৃদ্ধ বাবার জোয়ান বেটা ছিলাম, আমি বিদায় নিয়ে যাচ্ছি, না জানি বাবা আমার এই বিদায় দেওয়ার পরে কি করছেন, একবার পিছনে ফিরে তাকাই তো দেখি। তাকিয়ে দেখলেন তার বাবা ইমাম হোসেন আলাইহিসসালাম 57 বছরের বৃদ্ধ একজন মানুষ ছুটতে ছুটতে ময়দানের দিকে আসছেন আর হাত দিয়ে ডাকছেন তার জোয়ান বেটাকে। এই দৃশ্য দেখে আলী আকবর ময়দানের দিকে অগ্রসর হতে পারলেন না, ফিরে এসে বলছেন, বাবাজি আপনি এমন করছেন কেন, আপনি তো যাকে বিদায় দিয়েছেন তাকে তো আর দ্বিতীয় ওভার ডাকেননি। বলছেন, আলী আকবর আমি অন্য সবাইকে বিদায় দিয়েছি ঠিকই, কিন্তু তোমার তো জোয়ান হলোটা নাই, আমি তো একটা বাবা, আমি তো আমার জোয়ান বেটাকে বিদায় দিয়েছি। আলী আকবর তুমি বুঝবে না জোয়ান বেটাকে বিদায় দেওয়ার কি জ্বালা। ইমাম হোসেন আলাইহিসসালাম আলী আকবরকে বিদায় দিয়েছিলেন, এখন বিদায় দিবেন হযরতে কাসিমকে। যারা ইতিহাস লিখেছে তারা লিখেছে হযরতে কাসিমের এই বিদায়কে কিভাবে দিয়েছিলেন, ইমাম হোসেন আলাইহিসসালাম বললেন, কাসিম দাও, কাসিম দাঁড়ালো। ইমাম হোসেন নিজের মাথার পাখিটা খুলে ফেললেন, পাখিটা দুই ভাগে ভাগ করলেন, একটা ভাগ দিয়ে এই কাসিমের ছোট মাথা, ছোট জোয়ান, ছোট বালক, তার মাথাটাকে শক্ত করে পাগড়ির মতো করে বাঁধলেন, আর একটা কাপড় আর একটা ভাগ দিয়ে কি করলেন, হযরতে কাসিমের গায়ে এমন ভাবে চড়িয়ে দিলেন যে কেউ দেখলে মনে হবে কাসিম যেন কাপনের কাপড় পরে নিয়েছে, কাপড়ের কাপড় পরে নিয়েছে। কাসিম কি বিদায় দিলেন? হযরতে কাসিম যুদ্ধের ময়দানে যাচ্ছে, যারা ইতিহাস লিখছে ওই দুশ্মনদের থেকে তারা বলছে, আমরা এতক্ষণ পরে দেখলাম ইমাম হোসেনের তাঁবুর ভিতর থেকে, খিবার ভিতর থেকে যেন একটা চাঁদের টুকরো বেরিয়ে আসছে, তাদের টুকরে বেরিয়ে আসছে। এই লোকটা, এই মানুষটা এত বড় ছিল না, ছোট একটা মানুষ ছিল। ইমাম যখন তার এই কোমরে সেই তলোয়ারটা বেঁধে দিয়েছিলেন, ওই জালেমরাই বর্ণনা করছে, বলছে আলী এই কাসেম যখন হেঁটে হেঁটে আসছিল ঘোড়ার দিকে, তার ওই ওই তলোয়ারের মাথাটা মাটিতে ঘষতে ঘষতে আসছিল। অযোধ্যে কাসেম সওয়ার হয়েছেন, কারবালার ময়দানে রওনা হয়েছেন, যুদ্ধ হয়েছিল, আমি এখন বুঝতে পারি কেন ইমাম হোসেন আলাইহিসসালাম তার মাথায় এভাবে পাগড়ি বেঁধে দিয়েছিলেন, এখন বুঝতে পারি কেন। কারণ ওই জালেমরা এসে অনেক তীর তলোয়ার মেরেছিল, কিন্তু যে আঘাতটা এসে আমার কাসিমকে ঘোড়ার উপর থেকে মাটিতে ফেলে দিয়েছিল সেটা একটা তলোয়ারের আঘাত। যে তলোয়ার কাসিমের মাথার উপর এসে লেগেছিল এবং কাসিমের মাথা দুই খণ্ডে ভাগ হয়ে গিয়েছিল। আমার মাওলানা ইমাম হোসেন আলাইহিসসালাম হয়তো এই দৃশ্যটার জন্যই ওই মাথায় পাগড়ি বেঁধে দিয়েছিলেন। ঘোড়ার উপর থেকে কাসিম মাটিতে পড়ছেন আর চিৎকার করছেন, চাচাজি চাচাজি আমার বিদায়ী সালাম গ্রহণ করেন চাচাজি। ইমাম হোসেন আলাইহিসসালাম যেন এই আওয়াজটা শোনার জন্য ছটফট করছিলেন, ছটফট করছিলেন। আওয়াজ যখন আসলো ইমাম হোসেন আলাইহিসসালাম পাখির মতো ছুটে যে কোথায় আছে আমার কাসেম, কোথায় আছে আমার কাসেম। কিন্তু যে দেখেন কাসেম যখন মাটিতে পড়ছে অনেক শত্রুরা তাকে ঘিরে রেখেছে, ইমাম হোসেন আলাইহিসসালাম ছুটে যেয়ে সেই শত্রুগুলোকে তিনি আলাদা করছেন, তাদেরকে হটিয়ে দিচ্ছেন। তারাও ছাড়ছে না, তারাও আঘাত করছে, তারাও যুদ্ধ করছে। শেষ দৃশ্য, সেই দৃশ্য যারা কাসিমের শাহাদাত বর্ণনা করেছেন তারা বলছেন অনেকক্ষণ ধরে ইমাম হোসেন আলাইহিসসালামের সাথে এই জালেমদের যুদ্ধ হলো। অনেক ধুলোবালি আকাশে উঠলো, চারিদিকে ধুলোর মেঘ তৈরি হলো, আমরা দূর থেকে কিছুই বুঝলাম না কি ঘটনা শেষ পর্যন্ত ঘটলো। কাসিমের শাহাদাতের সেই দৃশ্য যারা বর্ণনা করছে তারা বলছে আমরা অপেক্ষা করলাম কি হলো জানার জন্য। এক সময় দেখি এই ধুলাগুলো সব আবার মাটিতে বসে গেছে, আবার সব দেখা যাচ্ছে, কিন্তু এখনকার দৃশ্য আর আগের দৃশ্য একরকম নয়। এখন দেখতে পাচ্ছি ময়দান খালি হয়ে গেছে, শুধু আমার ইমামকে দেখতে পাচ্ছি। ইমাম হোসেন আলাইহিসসালাম মাটির উপরে বসেছেন আর তার কোলের মধ্যে তুলে নিয়েছেন কাসিমকে। কি যেন বলছেন, আর কাসিমের পা, কাসিমের পাটা আস্তে আস্তে নড়ছে, এ যেন শেষ মুহূর্তের নড়া, এ যেন শেষ মৃত্যুক্ষণের সেই নড়া। ইমাম হোসেন আলাইহিসসালাম কাসিমকে এবার টানতে টানতে নিয়ে আসছেন, নিয়ে আসছেন খিমার দিকে। এইখানেও দৃশ্য অনেক কঠিন। এ মাওলা আমি বলবো, মাওলা আপনি তো অনেক ভারী ভারী লাশকে বয়ে এনেছেন, তাহলে আপনার কাসিমকে আনার সময় এত কষ্ট কেন হচ্ছে মাওলা? কেন কাসিমকে মাটিতে ঘেঁষতে ঘেঁষতে নিয়ে আসছে মাওলা? কি হয়েছে মাওলা? উত্তর দিচ্ছে অন্যরা বাহার ছিল কিন্তু আমার কাসিম যাওয়ার পরে আমার আর কোন শক্তি টিকে নাই, আমার আর কোন শক্তি নাই। কাসিমের ছোট লাশকে বয়ে নিয়ে আসার ক্ষমতা আমার আর নাই। রব্বুল আলামিন আমাদের আবেদনকে কবুল করুন। আর রব্বুল আলামিন যদি দুঃখটা পানি ইমাম হোসেন আলাইহিসসালামের জন্য আমরা ফেলতে পেরেছি, আর রব্বুল আলামিন ওই দুঃখটা পানি দিয়ে আমাদের পাহাড়ের মতো জমে থাকা গোনাগুলোকে তুমি ধুয়ে মুছে সাফ করে দাও। আর রব্বুল আলামিন আমাদের সকলের মনে নিয়তগুলো পুরো হওয়ার প্রত্যেক দান করো। আর রব্বুল আলামিন আমাদের যারা বিপদ আপদ ঋণ দায়গ্রস্ত অসুস্থ আর আব্দুল আলমিন নানা রকমের সমস্যায় জর্জরিত আছি, বিমানে কারবালা বিমানে মদিনার ওসিলায় দোয়া করছি আর আব্দুল আলমিন আমাদের সেই বিপদ আপদ থেকে তুমি রক্ষা করো। আর আব্দুল আলমিন আমাদের বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবর বসে হয়েছে তাদের জন্য দোয়া করছি আর আব্দুল আলমিন তাদের আহলে ভাইয়ের যে সামান্যতম মহাব্বত নিয়ে তারা দুনিয়া থেকে গেছে তার বদৌলতে তাদের গোরের আজাদকে তুমি বন্ধ করে দাও। আর রব্বুল আলামিন তাদের
কবরকে জান্নাতের এক টুকরো আলোয় আলোকিত করে দাও। আয় রব্বুল আলামিন, আমাদের ততক্ষণ পর্যন্ত মৃত্যু দিও না যতক্ষণ আমরা পুরোপুরি তোমার মার্জি, তুমি যেমন চাও তেমন হতে পারি। আয় রব্বুল আলামিন, আমাদের বাচ্চাদেরকে আহলে বাইতের তরিকায় আদর্শরূপে গড়ে তুলতে পারে সেই তৌফিক দান করো। আয় রব্বুল আলামিন, আমাদের মা বোনদেরকে হিজাবের মধ্যে চলার তৌফিক দান করো। আয় রব্বুল আলামিন, আমরা যতদিন বেঁচে থাকি ইমাম হোসেনের জীবনে কাঁদতে পারে সেই তৌফিক আমাদের দান করো। আয় রব্বুল আলামিন, এই আজাদারি যেন আমাদের জীবনে শেষ আজাদারি না হয় সেই তৌফিক দান করো। আয় রব্বুল আলামিন, ইরানের বিপ্লবকে বিপ্লবের রাহবাতকে হেফাজত করো। আয় রব্বুল আলামিন, যারা ইসলামের দুশ্মন, মুসলমানদের দুশ্মন, বিশেষ করে শিয়াদের দুশ্মন, আয় রব্বুল আলামিন এদেরকে তুমি হিদায়ত করো। আর যদি হিদায়ত না হয় তাহলে তুমি গজব দিয়ে ধ্বংস করে দাও। আয় রব্বুল আলামিন, কারবালায় যারা আজাদারি পালন করার জন্য উপস্থিত হচ্ছে, ইরাকের বিভিন্ন জায়গায় যারা উপস্থিত হচ্ছে, শত্রুরা টার্গেট করেছে তাদেরকে বিভিন্ন সন্ত্রাসী বোমা ফাটিয়ে হত্যা করার জন্য, আয় রব্বুল আলামিন এই আজাদারদেরকে যারা ঘর থেকে বেরিয়েছে তাদেরকে নিরাপদে আবার ঘরে ফিরিয়ে আসার তৌফিক দান করো। আয় রব্বুল আলামিন, বারো ইমাম চোদ্দ মাসুমী আলাইহিস সালাম আমাদের মোনাজাত কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাস তাওয়াবুর রহিম বিহাক্কি মুহাম্মাদ ওয়া আলিহিত তাওয়াবীন।